ধন্যবাদ সাবরিনা। সুপ্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। আপনারা শুনলেন আজ 6 জুলাই হ্যালো ওয়াশিংটনের বিষয়, বিশ্বব্যাপী জঙ্গিবাদ বৃদ্ধি এবং তা নিরসনের উপায় নিয়েই আলোচনা। মূলত আজকের পর্বে পূর্ব নির্ধারিত আলোচনার বিষয় আসলে ছিল রমজানের শিক্ষা এবং ঈদ, কিন্তু যুক্তরাষ্ট্রের মুসলমান সম্প্রদায় আজ ঈদ উদযাপন করছে, এই জন্য ঈদ মোবারক সবাইকে আবারও জানাচ্ছি। আর পরিস্থিতির বদল হওয়ার কারণে সবকিছু ছাড়িয়ে জঙ্গিবাদ নিয়েই আলোচনা এই মুহূর্তে প্রধান বিষয় হওয়া উচিত মনে করেই আমরা এ নিয়ে আলোচনা করছি। আজকের প্রসঙ্গ নিয়ে কথা বলবেন বিশিষ্ট সাংবাদিক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আফসান চৌধুরী। আফসান চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে।
ধন্যবাদ।
আমাদের সঙ্গে যোগ দেবার কথা রয়েছে দি টেলিগ্রাফ পত্রিকার দিল্লি ব্যুরো প্রধান জয়ন্ত রায় চৌধুরীর। আমরা চেষ্টা করছি। শুরুতেই আমি খুব সম্প্রতি 2 জুলাই বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানের হোলি আর্টিজান বেকারিতে ঘটে যাওয়া দুঃখজনক ঘটনা নিয়ে, সেই ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করছি। আর তার মাত্র 3 দিন আগে 28 জুন মঙ্গলবার ইস্তাম্বুলের বিমানবন্দরে হামলার ঘটনায় নিহত হয়েছিল 45 জন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। 3 জুলাই ঢাকার ঘটনার একদিন পর রবিবার বাগদাদ সহ ইরাকের বিভিন্ন স্থানে বিস্ফোরণ এবং সংঘাতে নিহত হয়েছেন 200 জন। পরের দিন 4 জুলাই সৌদি আরবের জেদ্দা, কাতিফ এবং মদিনায় বিস্ফোরণে নিহত হয়েছেন 4 জন। এরা সবাই জঙ্গিবাদী আক্রমণের শিকার হয়েছেন। আর গত 6 মাসে বিশ্বের বিভিন্ন স্থানে একটি খতিয়ান আমি ইন্টারনেট দেখে জোগাড় করেছিলাম, যেটি যদি পড়তে চাই তাহলে আজকের এই আলোচনা আর হবে না। তবে খুব সংক্ষেপে বলছি যে 27টি বিভিন্ন ধরনের সন্ত্রাসী ঘটনায় গত 6 মাসে মোট 1,559 জন নিহত হয়েছেন। আফসান চৌধুরী, এগুলো সবই জঙ্গিবাদী হামলার ঘটনা। জঙ্গিবাদ বিষয়ে আপনার মতামত জানতে চাচ্ছি।
আমার মনে হয় অনেকগুলো কারণে জঙ্গিবাদ হচ্ছে, এবং এটা আজকের ইতাঙ্কে গতকাল এর সৃষ্টির বিষয় না। এটা দীর্ঘদিন আমাদের যে বৈষয়িক রাজনীতির যে ব্যর্থতা এবং যে অসম উন্নয়নের যে সংকট, এটা একটা অংশ তৈরি করেছে। দ্বিতীয়ত, এটা প্রত্যেকটা একটা রাজনৈতিক ঐতিহ্য আছে। আমি বিশ্বের রাজনীতির চেয়ে বেশি বাংলাদেশের রাজনীতির দিকে তাকিয়ে বলবো যে যখন থেকে এই সংকটটা তৈরি হয়েছে, সেটা হচ্ছে যদি সমাজে এতটা বৈষম্য বেড়ে যায় তখন তার অস্থিরতাও সে সমান ভাবে বাড়ে। আমি ইতিহাসের মাস্টার, আমি দেখেছি যে জঙ্গিবাদ বলতে যেটা আমরা বলছি সেটা কিন্তু জঙ্গিবাদ বলতে অর্থাৎ মানুষ অস্ত্র ধরে অন্যদেরকে হত্যা করছে, সেটা সবসময় কিন্তু আমাদের রাজনীতিতে ছিল, কম অথবা বেশি, পৃথিবীর সকল রাজনীতিতে থাকে। এটা পশ্চিমা রাজনীতিতে থাকে, পূর্বের রাজনীতিতে থাকে, সেই জন্য সরকার থাকে, সরকারের দায়িত্ব হচ্ছে এটাকে নিয়ন্ত্রণে আনা। কিন্তু আমার মনে হয় আন্তর্জাতিক পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে দুটাতেই জঙ্গিবাদকে নিয়ন্ত্রণে আনাচ্ছে রাজনৈতিক বড় বড় দেশগুলো নিজেদের স্বার্থে এগুলোকে উস্কে দিয়েছে, এবং আমাকে আমাদের দেশে যাদের দায়িত্ব ছিল এগুলো নিয়ন্ত্রণ করা, তারাও যে নিয়ন্ত্রণ করতে পেরেছে বা তাদের দক্ষতা ছিল নিয়ন্ত্রণ করা, সেটাও আমরা বলতে পারি না। অর্থাৎ ব্যর্থতা হলো বহুমাত্রিক, কেবলমাত্র একটা কারণে জঙ্গিবাদ হচ্ছে না, কেবল একটা কারণে এটা সমস্যার সমাধান করা যাবে তাও বলছি না। তবে মূলত সমস্যাটা হচ্ছে রাজনৈতিক অস্থিরতায়, যেটা সৃষ্টির পিছনে অনেকগুলো কারণের মধ্যে অন্যতম কারণ হচ্ছে আর্থসামাজিক বৈষম্য।
ধন্যবাদ আপনাকে। আমাদের শ্রোতারা প্রশ্ন করার জন্য অলরেডি লাইনে আছেন। আমরা একজন শ্রোতার সঙ্গে কথা বলে আলোচনায় ফিরে আসতে চাই। ঢাকা থেকে, বাংলাদেশের ঢাকা থেকে কবির হোসেন লাইনে আছেন। হ্যালো।
হ্যাঁ, আমি কবির বলছিলাম, ঢাকা বাংলাদেশ থেকে।
জি,
আপনাদের এই বাংলা অনুষ্ঠানে আমার একটা প্রশ্ন ছিল।
জি,
বিশ্বব্যাপী এই যে জঙ্গি হামলা আমরা এতদিন শুনে আসছি বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন ভাবে, বিভিন্ন ধরে মুসলমানের নামে, মুসলিম আইএস নামে বিভিন্ন জঙ্গি হামলা হয়ে আসছিল, এগুলো দেখে আমরা খুব অভ্যস্ত ছিলাম, আমরা নিরাপদ ছিলাম। সম্প্রতি তার্কি বিমানবন্দরে জঙ্গি হামলা, তারপরে আমাদের শেষমেশ আমাদের এখানেও বাংলাদেশের গুলশানের যে জঙ্গি হামলা এখন নামে হইল, আমরা খুবই শঙ্কিত। এই গতকালকেও সৌদি আরবের মসজিদে নববীতেও যে হামলা হইলো, তো এই রমজান মাসে মুসলমানদের মুসলিম জঙ্গি গোষ্ঠীর নামে এই যে হামলা, সেই হামলাগুলোর আসলে আমরা খুবই শঙ্কিত, খুবই চিন্তিত যে আমরা খুবই নিরাপত্তাহীনতায় ভুগি। সেই জায়গায় আমরা মুসলমান হিসেবে, সাধারণ মুসলমান হিসেবে আমাদের, আমরা কি করতে পারি বা আমাদের কি করণীয়, আপনাদের কি পরামর্শ?
ধন্যবাদ কবির হোসেন। আসলে এই বিষয়টি নিয়েই আলোচনা চলছিল। আফসান চৌধুরী, কবির হোসেনের একটি পয়েন্ট আমি বিশেষ করে উল্লেখ করতে চাই, যে বাংলাদেশ এতদিন তো সারা বিশ্বের বিভিন্ন জায়গায় জঙ্গিবাদী ঘটনা আমরা দেখেছি, বাংলাদেশ নিরাপদ ছিল কবির হোসেন যেটি উল্লেখ করলেন, এবং অতি সম্প্রতি আমরা সেই নিরাপত্তা থেকে খানিকটা অনিরাপদ বোধ করছি, এর কারণ কি এবং কিভাবে আমরা আবার নিরাপদ মনে করতে পারি নিজেদেরকে?
আমরা বিশ্বের যে রাজনীতি আছে, বিশ্বের যে অর্থনীতি আছে, বৈশ্বয়ন যেটা আছে সেটা বাইরে না, তবে আমাদের দেশের নিরাপত্তা ছিল যে আমাদের ইতিহাসের মধ্যে সাম্প্রদায়িক হানাহানিটা রাজনৈতিক কারণে ঘটে, এটা এটা অন্য কোন কারণে ঘটেছে বা এটা অস্থিরতা তৈরি হলে এটা হয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে যেটা আমি বলবো যে তিনটা কারণে আমার মানে সবার সঙ্গে আলোচনা করে বা আমাদের বিশ্লেষণে যেটা দেখা যাচ্ছে, এক হচ্ছে যে সরাসরি নিরাপত্তা দেওয়ার যে ভূমিকা, যেটা অর্থাৎ নিরাপত্তা বাহিনী পুলিশ বাহিনীর তাদের দক্ষতা অত্যন্ত সীমাবদ্ধ, এটা প্রমাণিতই হচ্ছে এবং আমরা দেখতেই পাচ্ছি যে তারা যে দক্ষ এটা এমন বলা যাচ্ছে না। সেক্ষেত্রে প্রথম পর্যায়ে যেটা তাদের আরো অনেক বেশি দক্ষ হতে হবে, এবং বর্তমানে যে জঙ্গিবাদ যেটা আমরা বলছি তার সঙ্গে লড়াই করার যেসব পদ্ধতি প্রস্তুতি সেটা তাদের থাকা দরকার, সেটা এখন পর্যন্ত মনে হচ্ছে না তাদের নেই। তারা ক্রস ফায়ারে অনেক ভালো করতে পারে, তো যে মানুষের হাতে অস্ত্র নেই তার সঙ্গে যুদ্ধ করতে অনেক সোজা, কিন্তু যেসব কর্মকাণ্ডের মাধ্যমে একটা দেশের এরকম একটা অস্থির পর্যায়ে নিরাপত্তা দেওয়ার কথা, সেটা এই সরকারের যে নিরাপত্তা বাহিনী আছে তার আছে বলে মনে হচ্ছে না। দ্বিতীয়ত যেটা হচ্ছে আমাদের দেশে এটা আটকানো যেত, আমরা গত 10-12 বছর ধরে কিন্তু জঙ্গিবাদের উত্থান দেখছি বিভিন্ন ভাবে বিভিন্ন পর্যায়ে, আমাদের দেশের সরকাররা বিভিন্ন সময় কোন ভূমিকা পালন করেনি, তারা রাজনীতির দিকে তাকিয়ে তারা বলেছে হ্যাঁ এ করছে ও করছে এ করছে, কিন্তু জঙ্গিবাদ তো কেবল দলের বিষয় না, অথবা জঙ্গিবাদ কোনো দলেরই বিষয় না, একটা দলে বিভিন্ন রকম মানুষ থাকে, কিছু মানুষ থাকতে পারে জঙ্গি, এদের পরিচয় আছে কি পরিচয় নেই সেটা নিয়েও আমরা কথা বলতে পারি না, এই কারণে আমরা তো এখনো জানি না, আমরা তো কোনোদিন জানানো হয় না। সেই কারণে সরকার যেটা করেছে, সরকার অনেক বেশি রাজনীতির দিকে তাকিয়েছে, সরকার রাজনীতির দিকে তাকার ফলে জঙ্গিবাদ যে একটা বড় সংকট এটাকে সরকার আমলটা তেমন দেয়নি। আজকে আমরা 28 জন মারা গেছে, খুব বড় সংখ্যায় মারা গেছে, কিন্তু আপনি যদি গত 2 বছরের হিসাব দেন তাহলে দেখবেন সব ধরনের মানুষ এর চেয়ে বেশি সংখ্যায় মারা গেছে, গরিব মানুষ হলে, হিন্দু মানুষ হলে, বৌদ্ধ মানুষ হলে আমরা তাকাইনি, সাধারণ মুসলমান মানুষ যখন মারা গেছে আমরা তাকাইনি, কিন্তু এখন বিদেশিরা মারা গেছে, ইটালিয়ানরা মারা গেছে, জাপানিরা মারা গেছে, আমরা সারা দুনিয়ার দিকে তাকাচ্ছি, আমাদের গুলশান বড় লোকের জায়গা সেখানে মারা গেছে, আমরা অত্যন্ত অস্থির হয়ে গেছি। কিন্তু এই অস্থিরতা তো আমাদের অনেক আগে হওয়া উচিত ছিল যে আমার দেশে হচ্ছে, কিন্তু আমাদের দেশের সমস্যা হচ্ছে যে আমাদের দেশে যারা ক্ষমতায় আছেন এই বড় লোক শ্রেণী তারা মনে করেন তারা নিরাপদে আছেন। আমি এই গত কয়েকদিনের মধ্যে আমি অন্তত 100 মানুষকে জিজ্ঞাসা করেছি, যেহেতু আমি একটা লেখার জন্য এটা করছি, যে আপনি কি মনে করেন, অবস্থাপন্ন মানুষরা খুব চিন্তিত, আমরা কই যাবো কি করবো, আমার বাচ্চারা এখানে পড়ে, আমার বাচ্চারা ওখানে পড়ে, ইত্যাদি কথাবার্তা বলছে। মধ্যবিত্ত শ্রেণী বলছে ভাই এটা তো আমার এতটা সমস্যা না, কারণ আমি তো ওই জায়গায় যাইও না, তার ধারণা হচ্ছে যে এই সমস্যাটা বড় লোকদের সমস্যা, আর গরিব মানুষ কিছু বুঝতে পারছে না, বলে এটা কি হয়েছে ওখানে গেছে, এবং তবে একটা জিনিস তারাও বলেছে, এবং আমি আমার লেখাতেও লিখেছি অতএব এটা বলা যেতে পারে, যে তারা বলছে ভাই যারা এই দেশের মানুষের উপরে বড় লোকরা যে পরিমাণ অত্যাচার করে আল্লাহ তার দিচ্ছে। অর্থাৎ বিভিন্ন শ্রেণীতে এই জিনিসটা হচ্ছে, বড় লোক বাংলাদেশের বড় লোক কোনো ধারণা আছে কি কষ্টে মানুষ থাকতে পারে, আপনি যদি ঢাকা শহরে একবার দেখেন আজকে বাজার করার যেসব জায়গায় আছে, ঈদের বাজার হচ্ছে, দেখলে মনে হয় এই দেশের মানুষ সংকটে আছে, দেখলে মনে হয় এই দেশের মানুষ বড় লোকই কমিয়েছে, দেখলে মনে হয় যে রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার কোনো অভাব আছে, এই দেশটার এমন একটা অবস্থা হয়েছে। 71 সালে আপনি যদি তাকিয়ে বলতেন, আমি এটা লিখেছি, 71 সালে যদি আমরা জানতাম যে এইরকম একটা দেশ আমরা তৈরি করছি যেখানে বড় লোকই ছাড়া কোনো কিছু দিন সম্মান সমাজের সম্মান ইজ্জত থাকে না, তাহলে কত মানুষ যুদ্ধ করতে যেত, মানুষ বলতো যে না ভাই দরকার নেই, আমি কি বড় লোকের জন্য একটা দেশ তৈরি করছি নাকি। আমাদের দেশের এত হিপোক্রিটিক্যাল এই দেশ, আমরা স্বীকারই করতে চাই না যে আমরা কোনো কিছুতে নাই, আমরা শুধুমাত্র মারা গেছে বলে আমরা করতে, গুলশানে মারা গেছে আমরা আরো কষ্ট পাচ্ছি, বিদেশে মারা গেছে আরো কষ্ট পাচ্ছি, আমাদের লজ্জা লাগছে, অপমান লাগছে, সারা বছর ধরে যে হিন্দুদেরকে মারা হয়েছে সেই ব্যাপারে কথা কথা বলা হচ্ছে, এই ব্লগারদের যখন হত্যা করা হচ্ছে সরকার বলছে মুসলমানদের মনে আঘাত দেবে না, তো মুসলমানদের মনে আঘাত দেওয়া তো একটা আলাদা জিনিস, আর যে জঙ্গি যিনি ব্লগার মেরেছে তাকে ধরো তো আরেকটা জিনিস, পুলিশ দেখাতে পারবে যে পুলিশের সাথে ধরেছে, পুলিশের পিছনে গেছে আমাদের মন্ত্রী মহাশয় থেকে আরম্ভ করে পুলিশ চিফ র্যাব চিফ যত লোক আছে, কে কোন ভূমিকা পালন করছে এদের ধরার ব্যাপারে, এখন হয় তারা এটা বলা শুরু করেছে, তাও তো তারা দেখা যাচ্ছে যে তারা ফেসবুকে যে তারা কোনো খবরই রাখে না, তারা কি উদ্ভব 10টা নাম বলে দিল, এখন 10টা নামের পরে
আফসান চৌধুরীর লাইনটি বোধহয় কেটে গেছে, আমরা জয়ন্ত রায় চৌধুরীকেও চেষ্টা করছি, দুজনই আপাতত আমার মনে হয় অফলাইনে আছেন। এই সুযোগে আমি ছোট্ট করে পরিসংখ্যানটি শ্রোতা বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই। আমি যে প্রথমেই আলোচনার শুরুতে বলছিলাম যে গত ছয় মাসে বিভিন্ন স্থানে, বিশ্বের বিভিন্ন স্থানে জঙ্গিবাদী ঘটনায় মারা গেছে 1,559 জন। এর মধ্যে একেবারে খাত ওয়াইজ যদি শেষের দিক থেকে শুরু করি, জুন মাসের 28 তারিখে 42 জন মারা গেছে সুইসাইড বম্বিংয়ে, ইসলামিক স্টেট যেটার রেসপন্সিবিলিটি নিয়েছে ইয়েমেনে। তারপরে ক্যামেরুনে 14 জুনে 52 জন জেলে একটি লেকে আক্রমণে, বোকো হারামের আক্রমণে মারা গেছে। 12 জুন অরল্যান্ডো শুটিংয়ের কথা আমরা সবাই জানি, যেখানে 49 জন নিহত হয়েছে এবং আহত হয়েছিল আরও 53 জন, ওমর মাতিন নামে এক বন্দুকধারীর অতর্কিত হামলায়। 23 মে ইয়েমেনের আরেকটি ঘটনা, 40 জন যেখানে মারা গিয়েছে বম্বিংয়ে, ইসলামিক স্টেট এটিরও রেসপন্সিবিলিটি নিয়েছে। বাগদাদে 17 মে 100-এরও বেশি জন মারা গেছে বোমা বিস্ফোরণে ইরাকের রাজধানীর পাশেই, এবং এটিও ইসলামিক স্টেট রেসপন্সিবিলিটি ক্লেম করেছে। ইয়েমেনে 15 মে 45 জন মারা গেছে বোমা বিস্ফোরণে পুলিশ রিক্রুটিং সেন্টারের ভেতরে, ইসলামিক স্টেট এটারও দায় নিয়েছে। বাগদাদে 11 মে 94 জন মারা গেছে বোমা হামলায়, ইসলামিক স্টেট এটার দায় নিয়েছে। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোই 7 মে 38 জন খ্রিস্টান নিহত হয়েছে, ইসলামিক স্টেট এটার দায় স্বীকার না করলেও ধারণা করা হচ্ছে তারাই এটি ঘটিয়েছে। ইরাকে 30 এপ্রিল 38 জন শিয়া মুসলমান বাগদাদের পাশেই আত্মঘাতী বোমা হামলায় মারা গেছে। নাইজেরিয়ায় 24 এপ্রিল মারা গেছে 50 জন এবং বোকো হারাম এই ঘটনা ঘটিয়েছে, তারা তার দায় স্বীকারও করেছে। কাবুলে 19 এপ্রিল 64 জন মারা গেছে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় এবং আফগানিস্তানের রাজধানীর পাশেই, তালিবান এটার দায় স্বীকার করেছে। পাকিস্তানের লাহোরে 27 মার্চ 72 জন মারা গেছে, যার মধ্যে 29 জন শিশু ছিল। এছাড়া ইরাকে 25 মার্চ মারা গেছে 41 জন, 22 মার্চ ব্রাসেলসে 32 জন মারা গেছে, আপনারা জানেন বোমা হামলায় একটি সাবওয়ে স্টেশনের ভেতরে একটি এবং আরেকটি এয়ারপোর্টে, ইসলামিক স্টেট এটিরও দায় স্বীকার করেছে। তুরস্কের আঙ্কারায় 13 মার্চ 37 জন নিহত হয়েছে এবং আহত হয়েছে 127 জন গাড়ি বোমা বিস্ফোরণে। কুর্দিস্তান ফ্রিডম ফ্যালকনস এটার দায় স্বীকার করেছে, এটিও একটি কম পরিচিত হলেও এটিও একটি সন্ত্রাসী গোষ্ঠী। ইরাকের হিল্লায় 70 জন মারা গেছে বাগদাদের বাইরে বোমা বিস্ফোরণে, এটার দায় নিয়েছে ইসলামিক স্টেট। ইরাকের মুকাদিয়া 29 ফেব্রুয়ারি 40 জন মারা গেছে আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে, এটির দায় নিয়েছে ইসলামিক স্টেট। সোমালিয়ায় 29 ফেব্রুয়ারি 30 জন মারা গেছে বোমা হামলায় এবং আল শাবাব জঙ্গি গোষ্ঠী এটার দায় নিয়েছে। বাগদাদে 29 ফেব্রুয়ারি 70 জন নিহত হয়েছে গাড়ি বোমা হামলায়, সদর সিটিতে এটার দায় নিয়েছে ইসলামিক স্টেট। এছাড়া নাইজেরিয়ায় 9 ফেব্রুয়ারি 60 জন নিহত হয়েছে আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে একটি শরণার্থী শিবিরে। নাইজেরিয়ায় 30 জানুয়ারি 86 জন মারা গেছে বোকো হারামের গুলির ঘটনায় এবং তারা টার্গেট করে এই হামলাটি চালিয়েছে, গুলি ছাড়াও এখানে বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটেছিল। বুর্কিনা ফাসোতে 15 জানুয়ারি 30 জন নিহত হয়েছে, 56 জন আহত হয়েছে এবং বুর্কিনা ফাসোর এই হামলার ঘটনা আল কায়দা দায় স্বীকার করেছে। এছাড়া ইরাকের শারাবান শহরে 11 জানুয়ারি দুটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে, যাতে 100-এরও বেশি নিহত হয়, ইসলামিক স্টেট এটিরও দায় স্বীকার করেছে। লিবিয়ায় 7 জানুয়ারি 47 জন পুলিশ ক্যাডেট নিহত হয়েছে একটি ট্রাক বোমা বিস্ফোরণে, যেটির দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট। এছাড়া একদম অতি সম্প্রতি যে চারটি ঘটনার কথা উল্লেখ করা হয়েছে সেটি আপনারা জানেন, এখনো মনে আছে সবার, সেটি হচ্ছে 28 জুন সংঘটিত ঘটনা। 28 জুন একটি, 2 জুলাই বাংলাদেশের ঢাকার গুলশানে, 3 জুলাই ঘটেছে ইরাকের বাগদাদে এবং 4 জুলাই আপনারা জানেন একদম সাম্প্রতিক ঘটনা সৌদি আরবের তিনটি শহরে, জেদ্দা, মদিনা মুনাওয়ারা, ইসলামের সবচেয়ে পবিত্রতম দুটি স্থানের একটি, সেখানে গাড়ি বোমা হামলায় মারা গেছে। যাই হোক, বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দিলাম। আফসান চৌধুরীর লাইনটি মাঝখানে আমরা হারিয়ে ফেলেছিলাম, আবার আমরা পেয়েছি। আমরা আফসান চৌধুরী, আমরা যে আলোচনা করছিলাম সেটির আগে আমি ছোট্ট করে ঢাকা থেকে, পঞ্চগড় থেকে একজন লাইনে আছেন, তার প্রশ্নটি নিয়ে আলোচনায় ফিরে আসতে চাই। হ্যালো ডালিম কুমার। হ্যালো,
আমি ডালিম কুমার, সভাপতি বাবুপাড়া বেতার, আন্তর্জাতিক বেতার শ্রোতা সংঘ, পঞ্চগড় থেকে।
জি বলুন।
আমি আমার ব্যক্তিগত মতামত থেকে বলতে চাচ্ছি যে আসলে জঙ্গিবাদটা হচ্ছে ধর্মীয় আইনের মধ্যে সৃষ্ট, কিন্তু আবার ধর্মীয় আগাছা বলা যায়, যেটা কিছু আইনের উপরে এটা নির্মিত হয়, তৈরি হয়। আজকে উগ্রপন্থী তরুণ সমাজ যে আজকে জঙ্গিবাদের দিকে ঢুকে যাচ্ছে, তাদের অন্যতম একটা কারণ হচ্ছে তারা আল্লাহ বা সৃষ্টিকর্তাকে খুশি করানোর জন্য অন্যান্যদেরকে ধ্বংস বা হত্যা টত্যা পরিকল্পনা করছে। আমার প্রশ্ন হলো, আসলে কি ধর্মের এরকম কোন কিছু নিয়ম নীতি গুলাকে কি আমরা তরুণদের মাঝে ভালোভাবে প্রয়োগ করতে পারি কিনা?
আফসান চৌধুরী, ইসলামের নামে কেন বেশি জঙ্গিবাদী ঘটনা ঘটছে এই প্রশ্ন করেছেন।
জঙ্গিবাদের ঘটনা ঘটে যেহেতু ইসলামের মুসলমান দেশগুলো, মধ্যপ্রাচ্যের দেশগুলো সরাসরি ভাবে বড় রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েছে, সেখানে বড় দেশগুলোর সুবিধা আছে অসুবিধা আছে, সেই জন্য আমরা এটাকে দেখতে পাচ্ছি। আজকের যুগে যখন সেইখানে ঝুট ঝামেলা শুরু হয়েছে, সেটা পৃথিবীর অন্যান্য মুসলমান দেশে বা অন্যান্য অমুসলমান দেশেও গেছে। আপনি যদি খেয়াল করেন, মায়ানমারে বৌদ্ধ ধর্ম, যেটা পৃথিবীর সবচেয়ে শান্তির ধর্ম বলা হয়, সেখানকার বৌদ্ধ ভিক্ষুরা নিজেরা মসজিদে আক্রমণ করে। অর্থাৎ আমরা এরকম ইসলাম ধর্ম যে প্রধান ধর্ম, এই প্রশ্ন মাঝে মধ্যেই শুনতে হয়। আপনি যদি ইন্ডিয়ায় দেখেন, আপনি সেটা দেখবেন একই অবস্থা। আপনি যদি শ্রীলঙ্কায় দেখেন, চরমপন্থা হলো বিষয়টা, কারা চরমপন্থা কখন কোন অবস্থাতে গ্রহণ করে, এবং এটা ইতিহাসের সর্বসময় মানুষের গ্রহণ করা হয়েছে। বাংলাদেশের মানুষের মধ্যে আমি যেই গবেষণাটা করেছি, বাংলাদেশের সাধারণ মানুষের ধর্মীয় ভাবনা চিন্তা, তাতে কোনো অবস্থাতেই চরমপন্থা, পৃথিবীর কোনো দেশের কোনো মানুষ চরমপন্থার মানুষ হয় না, এটা করে প্রতিষ্ঠিত ভাবে গবেষণায়। এখন কিছু মানুষ আছে এটাকে ধর্মযুদ্ধে নিয়ে যেতে চান বলে, বিশেষ করে পশ্চিমা দেশের মানুষরা, যেহেতু তারা পশ্চিমা, সারা পৃথিবীতে তারা এই ধরনের কাজকর্ম করে বেড়াচ্ছেন, তাদের কাছে মনে হচ্ছে যে ইসলাম ধর্ম নিশ্চয়ই খারাপ। তার বদলে কি জানায়, তাহলে ইসলাম ধর্ম খারাপ হলে তাদের ধর্মটা ভালো? তাদের ধর্মটা তো আর খ্রিস্টান ধর্ম না, তাদের ধর্মটা হচ্ছে যে জীবন চর্চা তারা মানুষের কাছে প্রকাশ করছেন। ভারতের কাছে কয়েকজন লিখেছে যে হিন্দু ধর্মটা শ্রেষ্ঠ। আমি একজন ইতিহাসের মানুষ হিসেবে বলবো যে রাজনীতি সমাজ ধর্মটা সৃষ্টি করে, ধর্ম রাজনীতি সমাজ সৃষ্টি করে না। এখন সেই যে অবস্থায় এই ধরনের জঙ্গিবাদ তৈরি হয় সেটা দেখা দরকার। বাংলাদেশে আইএস এর রাজনীতির কোন সম্পর্ক নেই, বাংলাদেশের আইএস এর রাজনীতি কোনো ভিত্তি নেই। এই কারণে যে বাংলাদেশের রাজনীতি হচ্ছে জামাত, বিএনপি এবং আওয়ামী লীগের রাজনীতি, সেখানে জামাত থাকতে পারে বা বিএনপি থাকতে পারে, যারা একে অন্যের প্রতি সহমর্মিতা, আওয়ামী লীগের ভেতরে জঙ্গিবাদ থাকতে পারে। এই বিষয়টা রাজনীতির মধ্যে রাখাটা হলে আমাদের বোঝা সম্ভব হয়, কারণ আমরা তো ধর্মের যুদ্ধ করবো। আমরা তখন বলবো তোমার ধর্ম আমার ধর্মের চেয়ে ভালো, তোমার ধর্ম আমার ধর্মের চেয়ে খারাপ। কিছু মানুষ ধর্মের সুযোগ নেয় রুটি রুজি করার জন্যে। আমার মতে বাংলাদেশে সংবিধানেই আছে যে সকল ধর্মের সমান অধিকার, এটা ইসলাম ধর্ম রাষ্ট্র ধর্ম এটা কোনো বিষয় না, সকল ধর্মের সমান অধিকার। আরেক ধর্মের উপরে আমি জোর জবরদস্তি করতে পারবো না। সেটা যদি হয়, যখন হিন্দু ধর্মের বিরুদ্ধে গালি দেওয়া হয়, বাংলাদেশ সরকার কেন ভূমিকা নেয় না? এটা খুব আশ্চর্যের বিষয়। হিন্দু ধর্মকে ওয়াজ মহফিলে যে গালিটা দেওয়া হয়, এটা শুনলে লজ্জা লাগবে বাংলাদেশের মানুষের। মসজিদের খুতবায় কেন হিন্দুদেরকে গালি দেওয়া হয়, কেন বলা হয় যে ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম? আজকে একটা ভিডিও দেখলাম আমি, সেখানে এক মৌলভী সাহেব বলছে যে আল্লাহ ওপরে থাকে, তার মানে আল্লাহ চারিদিকে থাকে না, এই জন্য চারিদিকে থাকলে আল্লাহ সাত আসমান থেকে নেমে আসতে পারত না। এই ধরনের শিক্ষা কোন জায়গায় তৈরি হচ্ছে? এই ধরনের শিক্ষা সাধারণ মানুষের তৈরি হচ্ছে। কিন্তু খেয়াল করুন, জঙ্গিরা গরিব মানুষের থেকে আসে না, জঙ্গিরা মধ্যবিত্ত হয় না, আজকের জঙ্গিরা বড় অবস্থাপন্ন। অর্থাৎ এই যে সরলীকরণ ধর্মের আর জঙ্গিবাদের সরলীকরণ, এটা একটা আমাদের বড় সমস্যা। বড় সমস্যা হলে বলেই আমাদের দেশে তেমন পুলিশ দরকার, তেমন নিরাপত্তা বাহিনী দরকার, তেমন রাজনীতি দরকার, যেটা বাংলাদেশকে একটা নিরাপদ করার চেষ্টা করবে। যতটা নিরাপদ করা সম্ভব 2016 সালে, কিন্তু সেই চেষ্টা আমরা খেয়াল করিনি। কেবল ধর্মের দোষ দিয়ে নিজের হাত পা কে আমরা পরিষ্কার এটা বলাটা ঠিক হবে না।
জি ধন্যবাদ, আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আলোচনায় ফিরে আসবো। আরো একজন শ্রোতা লাইনে আছেন, তারও প্রশ্ন নিয়ে তারপরে আলোচনায় আসবো।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন ওয়াশিংটন থেকে।
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আজকের আলোচনা জঙ্গিবাদ নিয়ে। জঙ্গিবাদ নিরসনে কি করা কি করা দরকার সে বিষয়ে আমাদের আজকের আলোচক আফসান চৌধুরী কথা বললেন। একজন শ্রোতা লাইনে আছেন, আসলে তার আগে আমরা সাইফুল্লাহ মাহমুদ দুলাল, কানাডা প্রবাসী, আপনারা জানেন বিশিষ্ট কবি, লেখক এবং সাংবাদিক, তার একটি মন্তব্য শুনে আমরা আলোচনায় ফিরে আসব। সাইফুল্লাহ মাহমুদ দুলাল, হ্যালো।
আমি এইমাত্র একটি লেখা পড়ছিলাম, আমাদের তরুণ বন্ধু মাহবুব মুর্শেদ লিখেছেন, যে জেনারেশন গ্যাপ। আমি আপনি আমরা সমবয়সী, আমরা ইচ্ছে করলে আমাদের চেয়ে যারা অগ্রজ তাদের সঙ্গে 20-30 বছরের বয়স্ক লোকদের সঙ্গে মিশতে পারি, বন্ধুত্ব করতে পারি, কিন্তু দেখবেন যে আমরা আমাদের তরুণদের সঙ্গে আমরা সেই বন্ধুত্ব করতে পারছি না। এই গ্যাপটা কেন হচ্ছে? মাহবুব মুর্শেদ লিখেছেন যে ইন্টারনেট, এই ইন্টারনেটই জেনারেশন গ্যাপ তৈরি করেছে, দূরত্ব তৈরি করেছে, এবং এই জঙ্গি হওয়ার পিছনে নানা ধরনের কারণ আছে। আগে আমরা দেখতাম যে শুধুমাত্র মাদ্রাসা থেকে এই জঙ্গিরা তৈরি হয়েছে, অশিক্ষিত বলা হয় বা তারা বোঝে না, তারা না বুঝে সেই কাজটি করে। ধরুন হুমায়ুন আজাদের পাকসার জমিন সাদবাদের কথা, এটা কিন্তু যারা করেছে তারা কিন্তু পড়েনি, অথবা যখন অভিজিৎ মারা গেছে অভিজিতের বই আমি সব পড়িনি, বা আমরা যারা শিক্ষিত বলে দাবি করি তারাও পড়িনি, কিন্তু তারা শুধু শুনেই বেহেস্তে চলে যাবে বলেই এই কাজগুলো করেছে। এরা এভাবে জঙ্গিবাদ তৈরি হয়েছে। কিন্তু এখন লক্ষ্য করে দেখুন যে বড় বড় স্কুলগুলো, বড় বড় ইউনিভার্সিটি গুলো, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বইয়ের থেকে শুরু করে স্কলাস্টিকা কিংবা নর্থ সাউথ, সেখানে শিক্ষিত ছেলেরা, উচ্চ বিত্ত ছেলেরা এগুলো যুক্ত হয়েছে। এই সমস্যার সমাধান করতে হলে যেগুলো করতে হবে তা হচ্ছে আমাদের প্রত্যেকের সন্তানকে আরো অবজারভেশন করতে হবে, আরো নিজের কাছে রাখতে হবে, তাদেরকে ওইভাবে তৈরি করতে হবে। আমি একটু আগে বিপাশা চক্রবর্তীর একটি লেখা পড়লাম এবং সে বলছিল তার মেয়েকে সে কিভাবে তার মতো করে গড়ে তুলবে।
তারা যারা জঙ্গি, মূল মূল কথা হচ্ছে যে পারিবারিক, সামাজিক মূল্যবোধ এবং ঐতিহ্য সংস্কৃতি শেখানো বাচ্চাদেরকে।
সেটা তো অবশ্যই, এটা ব্যক্তিগত ভাবে, পারিবারিক ভাবে, সামাজিক ভাবে এবং রাষ্ট্রীয় ভাবেও, রাষ্ট্রীয় ভাবেও। যে আমি যদি সারা বিশ্বের কথা বলি, এবং সবাই কিন্তু এই জিনিসগুলো ঘৃণা করে, এবং ইসলামে কোথাও নেই যে মানুষকে হত্যা করতে হবে, আপনি ভাবুন একটি ছেলে কি করে শুধু বুরখা পরে না বা ছোরা জানেনি, ধর্মের মধ্যে আছে, লাকুন দিন হুকুম আলা দিন, যার যে ধর্ম তার তার কাছে, কিন্তু ধর্মের জন্য এই উগ্রবাদ, এই হত্যা, খুন, সন্ত্রাস এগুলো কোথাও বলে, শুধু আমাকে নয়, আপনাকে নয়, শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে সম্মিলিত ভাবে এই উদ্যোগ নিতে হবে, এবং জাতিসংঘ আমি মনে করি একটা বড় ভূমিকা রাখতে পারে।
ধন্যবাদ সাইফুল্লাহ মাহমুদ দুলাল। আফসান চৌধুরী, আপনি শুনলেন সাইফুল্লাহ মাহমুদ দুলালের মন্তব্য। তিনটি পয়েন্ট উনি উল্লেখ করেছেন, ইন্টারনেটের কারণে জঙ্গিবাদের সৃষ্টি হচ্ছে, জেনারেশন গ্যাপ এবং জ্ঞানের অভাব, আমরা না পড়েই একটা ধারণা তৈরি করি, এই তিনটি বিষয় উল্লেখ করেছেন এবং এর সমাধানে কি করা উচিত তার জন্য উনি বলেছেন সন্তানদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি, আন্তর্জাতিক এবং জাতীয় পর্যায়ে সচেতনতা এবং জাতিসংঘ একটি ভূমিকা রাখতে পারে। আপনি কি মনে করেন?
দুলালকে ধন্যবাদ কথাগুলো তোলার জন্য। আমি মনে করি যে আজকে যারা ইন্টারনেটের কথা বলছেন, তারা যদি আপনি রিক্রুটিং পলিসিগুলো যদি দেখেন যারা আন্তর্জাতিক জঙ্গিবাদ, তাহলে দেখবেন যে তারা কিন্তু তাদেরকে সবসময় খোঁজেন যারা ধর্ম সম্পর্কে কম জানেন, এবং ধর্ম সম্পর্কে কম জানলে তাকে বোঝানো সম্ভব হয় যে ধর্ম কিভাবে সম্ভব বা কিভাবে কি করা যায়। তো বাংলাদেশে যারা মাদ্রাসায় পড়েছে, এ পড়েছে, তাদের চেয়ে বেশি সকল সময় আমরা যারা চরমপন্থী রাজনীতি করে তাদেরকেও আপনি যেমন মার্ক্সবাদে দীক্ষিত, মাওবাদে দীক্ষিত বলে পাবেন না, তারা লাল ঘৃণা থেকে করে। এবং আমি নিজে এই যেহেতু এই রাজনীতির সঙ্গে পরিচিত, আমিও দেখেছি যে যারা জঙ্গি মনে করেন সমাজতান্ত্রিক জঙ্গিবাদ করেছে, তারাও কিন্তু খুব যে সমাজতন্ত্র পড়াশোনা করে তা করেছে তা না। বিষয়টা হলো যে যারা জঙ্গিবাদের মধ্যে প্রবেশ করছে তারা হচ্ছে সমাজ থেকে বিচ্ছিন্ন, তো সমাজটাকে বিচ্ছিন্ন হতে গেলে অনেকগুলো প্রক্রিয়া আমাদের তাকে সমাজে প্রবেশ করাতে হবে। একটা হচ্ছে বাবা মাকে সমাজ থেকে বিচ্ছিন্ন হওয়া চলবে না, একটা হচ্ছে যে রাজনৈতিক দল এবং রাজনৈতিক প্রতিষ্ঠান সামাজিক প্রতিষ্ঠানগুলোকে বিচ্ছিন্ন হওয়া চলবে না। এটা যে কি বলবো, বাবা মার পিছনে মানুষ যে লিখেছে, এর একটা কারণ হচ্ছে যে আমরা চাই না রাজনৈতিক দলগুলো সমাজ বিচ্ছিন্ন। আমি মনে করি রাজনৈতিক দলগুলো সমাজ বিচ্ছিন্ন, তারা রাজনীতির সঙ্গে সম্পৃক্তকরণ হোক। আমি নিজে গ্রামে কাজ করেছি এবং আমি সেখানে দেখেছি গ্রামগুলো কতটা সংহত। তো সেই গ্রামে ইন্টারনেট গেলেও গ্রামে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যেহেতু গ্রামের স্বার্থ একক, সেজন্য গ্রাম একসাথে কাজ করতে পারে। সেখানে গ্রামের অবস্থাপন্নতা গ্রামের গরিব মানুষের জন্য কাজ করেছে, এটা আমার নিজের এখানে সরাসরি অভিজ্ঞতা থেকে আমি বলছি। গ্রামের মানুষ যথাযথ অন্যকে সাহায্য করে, শহরের মানুষ কেন করছে না? বিচ্ছিন্নতা বলতে গিয়ে অবশ্যই, কিন্তু আপনি তো তেমন প্রক্রিয়ায় এত বড় লোক যদি তৈরি করেন, আপনি কি ভাবেন ঢাকার বড় লোকরা একে অন্যকে ভালোবাসে না? নিশ্চয়ই ভালোবাসে, তারা গুলশান বহামি ভারিধারার বাইরে কখনো আসবেও না, তাদের ওই অত বড় গাড়ি তো চলতে পারবে না ওই সব জায়গার বাইরে। এই কারণে আপনার যখন একটা সমাজে এই ধরনের বিত্তায়ন হয়, আপনাকে ধরে নিতে হবে যে আপনার রাষ্ট্রীয় নীতি ব্যবস্থার মধ্যে এই বিত্তায়নের বিরুদ্ধে কোনো কিছু নাই। তো সেখানেই তো শুরু হচ্ছে আপনার বিচ্ছিন্নতা। একটা দেশে যদি এ পরিমাণ বৈষম্য হয় তাহলে তো আপনি বেশিরভাগ মানুষ থেকে বিচ্ছিন্ন, তখন সেই আপনার অভ্যন্তরীণ বিচ্ছিন্নতার মধ্যে থেকে আরেক পর্যায়ের বিচ্ছিন্নতা থেকে তো এই জঙ্গিবাদটা তৈরি হচ্ছে। শুধুমাত্র ইন্টারনেটকে গালি দেওয়া সোজা, শুধুমাত্র যে বাবা মা দায়িত্ব পালন করছে এটা বলা সোজা, কিন্তু গোটা রাষ্ট্রের মধ্যে যে অবস্থাটা রয়েছে সেটা যে বিচ্ছিন্নতা সৃষ্টি করছে সেটা কিন্তু খুব কম বলা হচ্ছে। যার ফলে আমাদের সমস্যাটা পরের জেনারেশনের জন্য পরের কোনো ঘটনার জন্য তৈরি হচ্ছে। কেউ যদি ভেবে থাকে যে এটাই হচ্ছে শেষ ঘটনা, খুব বোকামি হচ্ছে, কারণ অসংখ্য মানুষ এই রোগে ভুগছে এবং ওই রোগের ভোগার পিছনে হচ্ছে আপনার যখন রাজনীতি, আপনার যখন সমাজ কোনটাই আপনার সঙ্গে সম্পৃক্ত না এবং আমাদের কোনো প্রক্রিয়া নেই এই সম্পৃক্তকরণের।
জি ধন্যবাদ। আমরা জয়ন্ত রায় চৌধুরীকে পাইনি, কিন্তু আরেক চৌধুরীকে পেয়েছি আমরা, লন্ডন থেকে যোগ দিয়েছেন মতিউর রহমান চৌধুরী। মতিউর রহমান চৌধুরী, আপনি আছেন লাইনে? জি ধন্যবাদ। আমরা মক্কা থেকে একজন শ্রোতার প্রশ্ন নিয়ে আলোচনায় ফিরে আসতে চাই। নজরুল ইসলাম সৌদি আরবের মক্কা থেকে, হ্যালো। গুলশানে যে হত্যাকাণ্ড ঘটলো, এইটাতে প্রবাসীদের ভিতর কি প্রতিক্রিয়া সৌদি আরব প্রবাসীদের ভিতর?
আসলে সৌদি আরব প্রতিক্রিয়া কি করবে, এটা তো আসলে মনে হয় না কারা করে, শুনেছি নাকি জঙ্গি সংস্থা আইএস যেভাবে এরা করতেছে এটা কোনো মানুষের কাজ না, এটা আসলে কোনো মানে মুসলমানের কোনো কাজ না, এটা বুঝছেন, এটা ঠিক না, কোন অবস্থাতে ঠিক না। তা আমি আপনাকে বলবো এটা মানুষের কোনোদিন কারো কোনো মানুষের কাম্য নাই ধারণ করা, এতে সাধারণ মানুষ সবাই তো অপরাধী না।
ধন্যবাদ নজরুল ইসলাম। আফসান চৌধুরী, আপনি যেটি যে আলোচনাটি করছিলেন যে ইন্টারনেটের কারণে জেনারেশন গ্যাপ সৃষ্টি হয়েছে, নতুন প্রজন্মের ছেলে মেয়েদের সঙ্গে বাবা মায়ের যোগাযোগটা একটু কমে গেছে, এই যোগাযোগ বৃদ্ধির উপায় কি এবং আন্তর্জাতিক এবং জাতীয় পর্যায়ে এবং জাতিসংঘ কি ভূমিকা পালন করতে পারে জঙ্গিবাদ প্রতিরোধে? আপনি একটু সংক্ষেপে আলোচনা করলে এরপরে মতিউর রহমান চৌধুরীর মন্তব্য শুনবো।
আমি মনে করি না ইন্টারনেটের কারণে বিচ্ছিন্নতার সৃষ্টি হয়েছে, আমি বিচ্ছিন্নতার কারণে মানুষ ইন্টারনেটে স্থান নিয়েছে। আমি তো এখন আমি তো সারাক্ষণ ইন্টারনেটের সামনে বসে থাকি, তা আমার তো কোনো বিচ্ছিন্নতার সৃষ্টি হয় না যেহেতু আমি সামাজিক ভাবে প্রকৃত, কিন্তু আমার ছেলেমেয়েরাও তো ইন্টারনেটে দেখে, তারা তো কেউ সমাজ বিচ্ছিন্ন না। যে জিনিসটা হয়েছে যে পারিবারিক ভাবে বিচ্ছিন্নতা সৃষ্টি হয়েছে এবং সেটা বিচ্ছিন্ন হওয়ার অনেকগুলো কারণ আছে। আপনি ছেলেমেয়েদের, যেহেতু আমি ছেলেমেয়েদের সঙ্গে তো সারাক্ষণই আমাকে বসতে হয় যেহেতু আমি মাস্টার, আমি দেখেছি তাদের সামনে আশা ভরসাটা খুব কম। বাংলাদেশে তো অনেক আশাবাদ নিয়ে 71 সাল করেছিল, সে আশাবাদ তো গেল কোথায়? এই প্রশ্নটা আমরা কেন করি না? আমরা একটা দু একটা কোর দিয়ে আমরা ভাবি যে ঠিক ভালো আছি। যারা আপনি একটা জিনিস খেয়াল করুন, আমি ইন্ডিয়ান ভিসা এটা নিয়ে আমি লিখেছি, ইন্ডিয়ান ভিসায় ক্যাম্প করে শত শত মানুষ ভারতে গেল শুধুমাত্র বাজার করতে। আপনি কি ধরনের সমাজে বিচ্ছিন্নতার কথা বলছেন? আপনি সমাজের বিচ্ছিন্নতা ইন্টারনেটের সামনে বসে বিচ্ছিন্নতা হয়? যে সমাজের মানুষ, যে দেশের মানুষ খেতে পায় না, ঠিক মতো লেখাপড়া করতে পারে না, চিকিৎসা করতে পারে না, সেই দেশের মানুষ ক্যাম্পে গিয়ে শত শত মানুষ হাজার হাজার ডলার খরচ করে বিদেশে গেল? এই কারণে আমি মনে করি যে মূল বিচ্ছিন্নতা হচ্ছে সামাজিক ভাবে, মূল বিচ্ছিন্নতা হচ্ছে রাজনৈতিক ভাবে। আপনি কি আমাদের সামনে, আমরা যখন বড় হচ্ছি আমাদের সামনে রাজনীতি ছিল, আজকে আপনি কাকে বলবেন রাজনীতি? আপনি যদি বলেন রাজনীতি তাহলে আপনি ঢাকা ইউনিভার্সিটির দিকে তাকিয়ে দেখেন কারা রাজনীতি করে। ভিসিকে যারা আক্রমণ করে তার গাড়ি ভেঙেছে, ওখানে যাদের কথা কেউই বলতে পারে না, এখন সরকার পর্যন্ত তাদের সম্পর্কে কিছু কথা বলতে পারে, সেই তারা হচ্ছে আপনার রাজনৈতিক আদর্শ। আমরা গত 40 বছরে তাদেরকে রাজনীতিতে দেখেছি, আমরা কি কেউ চাইবো যে আমাদের সন্তানরা তাদের মতো হোক? তারা তৈরি হলো কি করে? তারা তো তৈরি হয়েছে বিশেষ একটা উদ্দেশ্য, অর্থাৎ খামাখা যেগুলো আমাদের সরাসরি সমস্যার দিকে না তাকিয়ে আমরা কানে পাই এদিক সেদিক তাকিয়ে আমরা খুব খুশি হচ্ছি, আমরা ইন্টারনেটকে দোষ দিচ্ছি, আমরা আন্তর্জাতিক এইসব জিনিসকে দোষ দিচ্ছি, আমরা এটা করছি উদয়বিন্দু বুধুর ঘরে চাপাচ্ছি, আমরা বলছি বাবা আমরা ঠিক মতো খেয়াল করে না। তো যে বাবা এত লক্ষ লক্ষ টাকা করে খরচ করতে পারে, আপনি আমি আমার টেলিফোনে অন্তত 500 মেসেজ এসছে, এটা কিনুন ওইটা কিনুন এইটা কিনুন ওইটা কিনুন।
আচ্ছা, আমরা মতিউর রহমান
কেনাকাই হচ্ছে প্রধান, তো সেই সমাজে বিচ্ছিন্নতা তো হবে।
মতিউর রহমান চৌধুরী, আপনার মন্তব্য একটু শুনতে চাই এই বিষয়ে। লন্ডনে আপনি দীর্ঘদিন আছেন, এই সাম্প্রতিক সন্ত্রাসী ঘটনাগুলোর প্রতিক্রিয়া কি সেখানে?
ব্যাপক প্রতিক্রিয়া, বিশেষ করে বাংলাদেশিদের মধ্যে তো আছেই, এমনকি বিদেশিদের মধ্যেও, যারা ব্রিটেনে যারা থাকেন তারাও বিশেষ করে বাংলাদেশের ঘটনাটা এত দ্রুত অবনতির দিকে যাবে এটা কেউ বিশ্বাস করেনি, আর যেভাবে হয়েছে। আর আফসান ভাই যে কথাটা বলছেন যে ইন্টারনেট বা এদেরকে দায়ী করবেন না, উনি ঢাকার ঘটনা ওরা স্পটের থেকে এই প্রথমবারের মতো সাথে সাথে তারা ছবি আপলোড করেছে এবং তারা স্বীকার করে জানিয়ে দিয়েছে যে 20 জন লোক মারা গেছে এবং প্রকৃতপক্ষে 20 জনই মারা গেছে। অর্থাৎ ইন্টারনেট যে দায়ী না একেবারে তা না কিন্তু, তবে হ্যাঁ সামাজিক অস্থিরতা, রাজনৈতিক শূন্যতা এক ধরনের পরিস্থিতি তৈরি করেছে বাংলাদেশে, যেখান থেকে মানুষ মনে করে, বিশেষ করে ওই ওই শ্রেণীর মানুষ যারা যে ব্যাপক কাভারেজ হয়েছে, তারা মনে করে যে এক ধরনের বোধ হয় আমরা একটা বিরাট কিছু করে ফেলেছি, যে আমরা আমাদের খবর সারা পৃথিবী দিচ্ছে, CNN দিচ্ছে, BBC দিচ্ছে, আল জাজিরা দিচ্ছে, তখন তারা আরো উৎসাহিত হয়। তাকে আমরা খবরটা দেখলাম যে আমি বিদেশে বসে দেখেছি, টেলিভিশনে বলা হচ্ছে যে এখন আপনারা টেলিভিশনে বন্ধ করে দেন, কারণ সন্ত্রাসীরা বসে তারা দেখছে কিভাবে আপনাদের তাদের খবর আপনারা দিচ্ছেন। কিন্তু এই খবরটা বন্ধ করার সলিউশন ছিল না, মানুষকে জানাতে হবে সামাজিক ভাবে, সামাজিক আন্দোলন ছাড়া এই ধরনের, বিশেষ করে এই যে এখন জঙ্গিবাদ তৈরি হয়েছে, এটা থেকে অনেকে দল বা কোনো মতের ব্যাপার নয়, এখানে সামাজিক একটা আন্দোলন লাগবে, এটা যদি দমন করতে হয়। অযথা যেভাবে আমরা একে অপরকে দোষারোপ করি, স্বীকার করি না, সারা পাশ্চাত্য দুনিয়া বলছে যে ওখানে IS আছে, আমাদের সরকার বলছেন যে IS নেই, কেন নেই এটা কিন্তু আজ পর্যন্ত ব্যাখ্যা নেই। GMB, হ্যাঁ GMB তো একই আদর্শ বিশ্বাসী হতে পারে।
ধন্যবাদ মতিউর রহমান চৌধুরী, আমাদের দুজন শ্রোতা লাইনে আছে, তাদের প্রশ্ন এবং অনলাইনে ফেসবুকে ইমেলে বেশ কয়েকটি প্রশ্ন আছে, সংক্ষেপে সবগুলো নিয়ে এবার আমরা শেষ করব। একজন শ্রোতার প্রশ্ন নিয়ে আমরা ফিরে আসছি আলোচনায়। লায়লা সুলতানা ঢাকা থেকে, হ্যালো।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন।
হ্যাঁ, আমার নাম লায়লা সুলতানা, ঢাকা বাংলাদেশ থেকে বলছি। সর্বসাম্প্রতিক বিভিন্ন জায়গায় মুখে জঙ্গি হামলা দানে জঙ্গি সংগঠন বহু বিভিন্ন বিভিন্ন জাতির মানুষের মারা যাচ্ছে, হ্যাঁ বিশেষ করে মহিলা শিশু মারা যাচ্ছে। এখানে আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের
কালীগঞ্জ লালগুন্ড ঘাট, এই যে জঙ্গিবাদ যে একটা নৃশংস যে একটা রয়েছে, কিন্তু বাংলাদেশের জন্য, শুধু বাংলাদেশ নয় আপনি তথা বিশ্বের জন্য একটা কলঙ্ক অধ্যায়। আমি একটাই মাত্র প্রশ্ন করবো যে এই জঙ্গিবাদ থেকে আমরা কবে কিভাবে মুক্তি পাব, এবং এই এই আপনার জঙ্গিবাদের পেছনে, এই হামলার পেছনে দায়ী কে?
আপনি কি বাংলাদেশের গুলশান হত্যাকাণ্ডের কথা বলছেন?
হ্যাঁ অবশ্যই।
ধন্যবাদ আবুল হাশেম এবং লায়লা সুলতানা। এর সঙ্গে যে কয়েকজন শ্রোতা প্রশ্ন করেছেন তার সংক্ষেপে বিষয়টা হলো এরকম, অল্পবয়সী তরুণরা কেন জঙ্গিবাদে আকৃষ্ট হচ্ছে, কারা এদেরকে নষ্ট করছে, কেন করছে, আর বাংলাদেশের জঙ্গিবাদ প্রসঙ্গে সরকার এবং বিরোধী দলের মধ্যে দ্বন্দ্ব কেন, সরকার বলছে জঙ্গি নেই, বিরোধী দল বলছে আছে। এছাড়া আরো অনেকগুলো প্রশ্ন রয়েছে আফসান চৌধুরী, আমরা সংক্ষেপে শেষ করব, আমাদের হাতে আর 3-4 মিনিট সময় আছে, আপনি কি এই প্রশ্নগুলো নিয়ে কথা বলবেন?
আচ্ছা জি, প্রথমত হচ্ছে যে তরুণরা কেন আকৃষ্ট হচ্ছে, তরুণরাই আকৃষ্ট হয়। আমি তো গবেষণা করি মুক্তিযুদ্ধ নিয়ে, আমি দেখেছি যে 99% মুক্তিযোদ্ধা ছিল ব্যাচেলার, আমি একবার বলেছিলাম যে একটা ব্যাচেলারদের মুক্তিযুদ্ধ ছিল, কারণ বিবাহিত মানুষরা এই ধরনের জিনিসে জড়ায় না, জড়ায় খুব কম। পরবর্তী পরবর্তীকালে এসে হয়তো তারা জড়াতে পারে, কিন্তু একাত্তরই আমাদের তো সবচেয়ে বড় অভিজ্ঞতা। দ্বিতীয়ত একাত্তরে তো বেশিরভাগ মুক্তিযোদ্ধা তরুণ ছিল, তখন তো মানুষের বোঝা উচিত যে এইসব রিস্ক তরুণরাই নেবে। এখন জঙ্গিবাদ যেটা হচ্ছে যে সমাজে জঙ্গিবাদের মূল বিষয় যেটা সেটা হচ্ছে তাদের যে সাংঘর্ষিক অবস্থা গ্রহণ করার ক্ষমতা, অনেক সেরে মানুষকে হত্যা করতে পারে, খুন করতে পারে, এই জন্য আমাদের চোখে পড়ে। কিন্তু আমাদের সমাজে অনেক ধরনের, আমি জঙ্গিবাদ শব্দটা ব্যবহার করছি না, অনেক ধরনের ভায়োলেন্স হয় এবং সব অনেক অর্থনৈতিক ভায়োলেন্স হয়, সামাজিক ভায়োলেন্স হয়, নারীদের উপরে ভায়োলেন্স হয়, এগুলো নিয়ে আমাদের ভাবা উচিত। আর জঙ্গিবাদ কেবলমাত্র জঙ্গিবাদ জিনিসটাকে আমরা নিয়ে আমরা এমন একটা এটাকে একটা বস্তু বানাচ্ছি যেন এটা শেষ করে দিতে পারে। আপনি চিন্তা করুন ক্রস ফায়ারে কতজন মারা গেছে, এই এত কিছু ঘটনার মধ্যে দুজন ক্রস ফায়ারে মারা গেছে। বাংলাদেশের মানুষ তো চায় না যে পুলিশ ক্রস ফায়ার করুক, বাংলাদেশের গণমাধ্যমের এখন বলে না যে বলে যে পুলিশ বলেছে এটা ক্রস ফায়ার, এরকম ঘটনা বন্দুকযুদ্ধ হয়েছে, তার মানে মানুষ আর এটাকেও গ্রহণ করছে না, গণমাধ্যম তো এটাই বলছে। তাহলে আপনি তো সকল ক্ষেত্রে আইনের বাইরে গিয়ে কাজ করছেন, জঙ্গিবাদ কি শিখবে? সে শিখবে যে আইনের বাইরে কাজ করাটা হালাল। বাংলাদেশে যে বড় লোকীকরণ হয়েছে, মতিবাদের সঙ্গে তো আমার প্রতি সপ্তাহে দেখা হয়, তা আমরা তো এটা নিয়ে বারবার পত্রিকার সবগুলোতে আলাপ করি যে এই দেশ থেকে যদি 31,000 কোটি না 32,000 কোটি খোদা মালুক তাকে ফেরা চলে যেতে পারে, এটা তো অর্থনৈতিক জঙ্গিবাদের মতো। তো সাথে কোন জায়গায় নিয়ম মেনে দেশ চালাচ্ছেন? আমাদের দেশের যে অবস্থা যে বাংলাদেশ ব্যাংক থেকে যে চুরিটা গেল, এটা জঙ্গিবাদ না, এটা বিভিন্ন ধরনের একটা জঙ্গিবাদ। তারা টাকা নিয়ে বাংলাদেশ থেকে নিয়ে চলে গেল। আমরা গুলি করার জিনিসটা সবচেয়ে ভয়াবহ করছি, কারণ গুলিটা করা হচ্ছে বলে আমাদের চোখে পড়ছে, আমাদের যে অন্য সমস্যা কিছু শেষ হচ্ছে, আমাদের সমাজটা যে ধ্বংস হচ্ছে সেটা থেকে আমরা তাকাচ্ছি না। যার জন্য কি হয়েছে, বাংলাদেশের সাধারণ মানুষ শহরের রাজনীতি, এই রাষ্ট্রীয় রাজনীতি থেকে অনেক দূরে চলে গেছে, তারা এইটার মধ্যে জড়াতে চায় না। এবং আমি এই জন্য বলছি যে গত 5 দিনে আমি অন্তত 100 মানুষকে জিজ্ঞেস করেছি, মধ্যবিত্ত মানুষ জড়াতে চায় না, গরিব মানুষ জড়াতে চায় না, বড়লোকদের মধ্যে কষ্টটা অনেক বেশি হয়ে গেছে, কারণ তারা ভাবছে যে এটা তো আমাদের সন্তানরা, এটা কি করে এরকম হলো, এদেরকে আমরা শ্রেষ্ঠ জিনিস দিয়েছি তারপরে কি করে হলো। তবে আমার মনে হয় যে যদি সমাজের সঙ্গে সম্পৃক্ত করা হয়, এবং আমাদের দেশের সরকার বলছেন যে আমরা জানি না কিভাবে করবো, আমাদের দেশের মানুষ বলছেন একটা উপায় বাঁচতে দাও, এটা তো আর একটা ওষুধ দিয়ে এই জঙ্গিবাদের সমস্যার সমাধান করতে হবে না, আপনাকে সমাজকে সারাতে হবে। সেই সাধনার প্রচেষ্টা যখন হবে জঙ্গিবাদ আপনি মেলাবে, কিন্তু সেটা তো মিলিয়ে যাবে না যতক্ষণ আপনি সমাজের দিকে তাকাচ্ছেন, এইটাই হচ্ছে বড় সমস্যা। আমরা ওটা করতে চাইছি না, আমরা জঙ্গিবাদকে মেরে পিঠে শেষ করতে চাইছি, কিন্তু যেসব কারণে জঙ্গিবাদ সৃষ্টি হচ্ছে সেটাকে আমরা মেরে পিঠে শেষ করতে চাইছি না।
আর একটি শেষ প্রশ্ন ছিল যেটি, যে সরকার এবং বিরোধী দলের মধ্যে বাংলাদেশে এ বিষয়ে দ্বন্দ্ব কেন? আমাদের হাতে আর 1 মিনিট সময় আছে, আফসান ভাই আমরা শেষ করব এক্ষুনি।
এটাতে তো আর বলার কিছু নেই, সরকার যেটা বলে বিরোধী দল তার উল্টোটা বলে, বিরোধী দল যেটা বলে সেটা উল্টোটা বলে। আমরা তো জানতে চাই না কোন দলের কি, আমরা চাই যে জঙ্গিবাদকে এক নির্মূল করা হোক। তার নির্মূল করার অন্যতম প্রধান শর্ত হচ্ছে একটা সবল নিরাপত্তা বাহিনী, সেটা আমরা দেখতে পাই না। মতি ভাই যে কথা বলছিলেন, হ্যাঁ নিশ্চয়ই ইন্টারনেটে তারা সব উঠিয়েছে, সারা দুনিয়া দেখিয়েছে, কিন্তু ইন্টারনেটে যে খবরটা সকালবেলা এসছে এটা পুলিশ জানলো না কি করে? পুলিশও তো তাহলে ইন্টারনেটে সভ্য হতে হবে, যদি জঙ্গিবাদ ইন্টারনেটে থাকে তাহলে তো পুলিশকেও প্রবেশ করতে হবে, কেউ বলতে পারবে যে পুলিশ এটা করেছে? কেউ তো বলছে না। এটা এটাই হচ্ছে সংকট, আমরা শুধুমাত্র এক দলের কথা বলছি আর অন্য দলের কথা বলছি না।
ধন্যবাদ আফসান চৌধুরী, ধন্যবাদ মতিউর রহমান চৌধুরী, এবং ধন্যবাদ সুপ্রিয় শ্রোতা আপনাদের সবাইকে। জঙ্গিবাদের চিরতরে অবসান হোক সারা বিশ্ব থেকে, এটি আমরা কামনা করব। আপনারা ভালো থাকবেন সবাই।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।